সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। درود پاکের অসংখ্য ফজিলত রয়েছে, অগণিত ফজিলত রয়েছে। তন্মধ্যে হতে একটি ফজিলত আসুন আমরা আমাদের হৃদয়ের কান্দে শ্রবণ করি, যেমনটি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের মজলিসকে আমার উপর দরুদ পাঠ করে সজ্জিত করে নাও, কেননা তোমাদের এই দরুদে পাক কিয়ামতের দিনে তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাদিসে পাকে আছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দ্যান হিজ অ্যাকশনস, সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর লিসেনিং। সুন্না ইন্সপায়ার্ড স্পিচ, সুন্নত ভরা বয়ান শ্রবণের পূর্বে আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই আমরা। সর্বোপরি একটি নিয়ত আমরা করতে চাই, আর তাহলে এই শুরু থেকে শেষ পর্যন্ত, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা বয়ান শ্রবণ করব ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অল মাইটি আল্লাহ, আল্লাহ তবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে ইনশাআল্লাহ। আজকে আলা হজরতের উর্স মোবারক উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি ইস্তেমায়ে জিক্রনাথ মাহফিলের মধ্যে। আজকে আলা হজরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দীন ও মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী আলাইহি রহমাতুর রহমান এর জ্ঞানগর্ভ কিছু বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর মধ্যে কি কি জ্ঞান রয়েছে সে সম্পর্কে আমরা শ্রবণ করি যে তিনি কোন কোন জ্ঞানের উপরে, কোন কোন বিষয়ের উপরে তিনি পাণ্ডিত্য লাভ করেছিলেন, পারদর্শী ছিলেন, সেই বিষয়ে একটু আমরা আলোকপাত করি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছু নেই। বাংলাদেশের আনাচে কানাচে, এমনকি সারা বিশ্বে, নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বত্র এখন চারিদিকেই আলা হযরতের ডঙ্কা বাজছে চারিদিকে, আলহামদুলিল্লাহ। ফয়জানে রাজা জারি আছে এবং থাকবে ইনশাআল্লাহ, চলছে চারিদিকে। এই মহান ব্যক্তিত্বের জীবনীর উপর, বায়োগ্রাফির উপর পিএইচডি চলছে বহু বিশ্ববিদ্যালয়ে, অনেকে কমপ্লিট করে নিয়েছেন, অনেকে কমপ্লিট করছেন এই মহান ব্যক্তিত্বের উপরে, যে কি অ্যাকচুয়ালি আলা হযরত কি, বিস্ময়ের যেন কোনো শেষ নেই, আশ্চর্যের যেন কোনো শেষ নেই, মানে এটা একটা মিরাকল। ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অজস্র মুজিজার মাঝে একটি মুজিজা হচ্ছেন আলা হযরত। এটা ইশক ও মহাব্বতের মাধ্যমে বুঝে নিতে হবে, যদিও বিষয়টা একটু জটিল যে আলা হযরত আবার মুজিজা হন কি করে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো আলা হযরতের ব্যক্তিত্ব, আলা হযরতের যে পার্সোনালিটি, এত বৈচিত্র্যময়, এত বিস্ময়কর যে সেই বিস্ময়ের অনুসন্ধান করছেন আজও বিশ্বের তাবড় তাবড় ওলামায়ে কেরাম, বড় বড় মনীষী তাঁর জীবনী নিয়ে গবেষণা করছেন যে আলা হজরতের জীবনী কেমন ছিল, তার পার্সোনালিটি কেমন ছিল। কেননা যতই আলা হজরত সম্পর্কে তারা জানছেন, ততই যেন সেই জানার গভীরতা আরও গভীর থেকে গভীরতর হতে যাচ্ছে, পৌঁছতে পারছেন না। সব কিছুর একটা শেষ আছে। তো কাজেই মানুষের জীবনটা হচ্ছে একটা লিমিটেড, মানুষের জীবন লিমিটেড। এই লিমিটেড লাইফের মধ্যে মানুষ আনলিমিটেড কিছু গেইন করতে চায়, এটাই হচ্ছে মানুষের নেশা, যে আমি এমন কিছু গেইন করব, নতুন কিছু জানব, বিস্ময়কর বৈচিত্র্যময় এমন কিছু আমি জানব। তাই মানুষ আলা হজরত সম্পর্কে জেনেই চলেছে, তার বায়োগ্রাফি সম্পর্কে। হয়তো যারা রয়েছেন এই মুহূর্তে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তারাও ভাবছেন যে এখন থেকে আলা হজরত সম্পর্কেও জানতে হবে আমাদের। যারা এতদিন জানেননি তারাও জানার আগ্রহ প্রকাশ করবেন। কেন? কারণ আলা হজরত কি অ্যাকচুয়ালি, মানে হোয়াট কাইন্ড অফ পার্সোনালিটি হি ডিজার্ভ, কেমন ব্যক্তিত্ব তিনি ধারণ করতেন, সেই ব্যক্তিত্ব সম্পর্কে জানার আগ্রহ কম বেশি শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সবার মাঝে এই আগ্রহের যেন কোনো অন্ত নেই। কেননা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই এমন মহান ওয়ালি, মুজাদ্দিদ, ওয়ালি এ কামেল, তার এমন এমন উপাধি যা আমরা শুনেছি, শুনি এবং শুনতে থাকব। তার বিশেষ করে জ্ঞান গর্ভ যে জীবনী রয়েছে, ইলমের উপরে তার যেন কোনো অন্ত নেই। কি কি ইলম তার মাঝে ছিল আসুন এক নজরে আমরা একটু জানার চেষ্টা করি, কি কি ইলম। অনেকে জিজ্ঞেস করলে হয়তো দু চার দশটা বিশটা পনেরোটা বলে এরপরে আর বলতে পারবে না। তো আমরা একটু জেনে নিই মোটামুটি একটু আমরা, যদিও শতাধিক ইলমের উপরে তার কি ছিল, পাণ্ডিত্য ছিল, পারদর্শিতা ছিল, শুধু জানা। একটা হচ্ছে সিম্পলি জানা, কেউ জিজ্ঞেস করলো আপনি কি এ সম্পর্কে জানেন, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস কেস অর অ্যাবাউট দিস থিং, আমি বলে হ্যাঁ আমি জানি, আই নো আ লিটল বিট, আমি সামান্য কিছু জানি। কিন্তু আলা হজরতের জানা কেমন ছিল, তিনি এমনভাবে জানতেন যে বিষয়টাকে তিনি ধরতেন, সেই বিষয়ের গভীরে চলে যেতেন, রুট লেভেলে চলে যেতেন, শিখরে চলে যেতেন, শিখর থেকে শিকড়ে চলে যেতেন, যাকে বলা হয় পাণ্ডিত্য, যাকে বলা হয় পারদর্শিতা। জানা এক জিনিস, পারদর্শিতা আরেক জিনিস, পাণ্ডিত্য আরেক জিনিস। আলা হজরত এমন পাণ্ডিত্যের, এমন পারদর্শিতার অধিকারী ছিলেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইয়ের যে যে বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেছেন বা যে যে বিষয়ে তিনি পাণ্ডিত্য লাভ করেছেন সে বিষয় সম্পর্কে আমরা একটু জানি। যেমন কোরআনি সায়েন্স, কোরআনি বিজ্ঞান, বীজগণিত, রসায়ন, ভূতত্ত্ববিদ্যা, বাস্তুবিদ্যা, দর্শনশাস্ত্র, যুক্তিবিদ্যা, অর্থনীতি, উদ্ভিদবিদ্যা, জ্যামিতি, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, অধিবিদ্যা, ত্রিকোণমিতি, পাটিগণিত, গণিত, পৌরনীতি, ভূগোল, অ্যাকাউন্টিং, সমাজবিজ্ঞান, নীতিবিদ্যা, যোগাযোগ বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, প্রাণীবিদ্যা, মনোবিজ্ঞান, ভূতত্ত্ব, কোষবিদ্যা, জীববিজ্ঞান, অলঙ্কার শাস্ত্র, ভাষা সাহিত্য, বস্তুবাদ, ভাষালঙ্কার, আইনশাস্ত্র, ব্যাখ্যাশাস্ত্র, তর্কবিদ্যা, ঐতিহ্যবিদ্যা, নবীর জীবনী সহ দেহতত্ত্ব, পুরাণশাস্ত্র, পরিসংখ্যান, ধ্বনিবিদ্যা, অর্থশাস্ত্র, গ্রিক পাটিগণিত, ব্যাংকিং, কাব্যশাস্ত্র, পাণ্ডিত্যশাস্ত্র, বিশ্বাস প্রবন্ধ, ইতিহাস, সংখ্যাতত্ত্ব প্রভৃতি। সামান্য কয়েকটা আমি সংগ্রহ করেছি, বাকিটা বিয়ন্ড মাই ইন্টেলিজিবল, আউট অফ মাই নলেজ, আমার জ্ঞানের বাইরে। এই একশোটা বিষয়ের মধ্যে আমি একশোটা পুরোটা কালেক্ট করতে পারিনি, তো যে কটা কালেক্ট করতে পেরেছি সেই কয়েকটা বললাম আমি। এখানে একটা বিষয় এখানে মানে অতিরিক্ত কোনো অ্যাড করা নেই, তো আজকে যে বিষয় সম্পর্কে আমি একটু টাচ দেব আপনাদেরকে, সেটা হচ্ছে কাব্যশাস্ত্র, আলা হযরতের শের ও শায়রি। এরপর রয়েছে সংখ্যাতত্ত্ব, এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা কিছুটা আমরা জানার চেষ্টা করব। ধৈর্য সহকারে ইনশাআল্লাহ বসবো আমরা এবং আলা হযরতের ইলম সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি কত বড় মাপের কাব্যিকতা তিনি করেছেন। কবি তো পৃথিবীতে অনেক এসেছে, কবি সাহিত্যিক পৃথিবীতে অনেক এসেছেন, কিন্তু আমার আলা হযরত কেমন সাহিত্যিক ছিলেন, কেমন কবি ছিলেন, কেমন শের ও শায়রি করেছেন, তার ফাসাহাত বালাগাতের যে মানদণ্ড কেমন ছিল সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা একটু আজকে জানার চেষ্টা করব। প্রথমে যদি আমি সংখ্যাতত্ত্ব অর্থাৎ ইলমে আবজাদের ব্যাপারে যদি বলি, ইলমে আদাদের ব্যাপারে যদি বলি, অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিষয়ে যদি বলি, তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি সংখ্যাতত্ত্বকে এমনভাবে অর্জন করেছিলেন, এই ইলমে আবজাদকে এমনভাবে তিনি গেইন করেছিলেন যে তিনি অনেক বিষয়ে তিনি এর আবজাদ বের করেছেন, অনেক বিষয়ে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বিসমিল্লাহির রহমানির রহিমের আবজাদ হচ্ছে, সংখ্যা হচ্ছে কত, 7, 8, 6। এইরকম আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে বই তিনি লিখতেন সেই বইকে তিনি দুই লাইনে তার শিরোনাম লেখার চেষ্টা করতেন, দুই লাইনে। যেমন একটি কিতাবের নাম আমি উল্লেখ করছি, আদ দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গাইবিয়া। এই যে ইলমে গায়েবের উপরে তিনি যে কিতাবটা লিখেছেন, এর মধ্যে এই লাইনের মধ্যে প্রত্যেকটা অক্ষরের নিজবতে যে আবজাদ বের হয়, এই আবজাদ অনুসারে তিনি লিখেছেন যে এই আবজাদ দিয়ে বের করা যাবে যে সেই কিতাব কোন তারিখে কত সনে লেখা হয়েছে। কেমন তিনি রহস্য ছেড়ে দিয়েছেন, মানুষ যেন তার সম্পর্কে শুধু ভাবতেই থাকে, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে তিনি রহস্যের ছাপ রেখেছেন। মানুষ যেন ইলম অর্জন করে শুধু করতেই থাকে, একটা নেশার মতো, ইলম অর্জন করা একটা নেশা, যে কী লেখা আছে আর একটু পড়ি, আরও এক পৃষ্ঠা পড়ি, আরও কিছুটা জ্ঞান অর্জন করি। এইভাবে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক বিষয়ে তিনি এমনভাবে আগ্রহ সৃষ্টি করে দিয়েছেন মানুষের মাঝে যে মানুষ শুধু আগ্রহ নিয়ে ওই পিছে পিছে শুধু ছুটতেই থাকবে, হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো পিছে পিছে ছুটতে থাকবে, সেই নেশা তাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, জানার আগ্রহ কাজ করবে। তো কাজেই এই ইলমে আবজাদ তিনি এমনও লিখেছেন যে তিনি তার ইন্তেকালের তারিখটা পর্যন্ত কোরআনের আয়াত থেকে তিনি লিখে গেছেন, তিনি কোন তারিখে কোন সনে কোন তারিখে কয়টার সময় এই সময়ের তত্ত্ব, সময় তত্ত্ব এর উপরও তিনি ইলমে, মানে ওই যে জ্যোতির্বিদ্যা যেটা গ্রহ নক্ষত্র দিয়ে সময় নির্ণয় করা, সেই জ্ঞানও তিনি অর্জন করেছেন। নট অনলি জ্ঞান অর্জন করেছেন, সেটার যে লাস্ট স্টেজ রয়েছে সেই লেভেল পর্যন্ত তিনি পৌঁছে গেছেন, অর্থাৎ আমরা বলতে পারি পাণ্ডিত্য। সব মানুষকে পারদর্শী বলা যায় না, পণ্ডিত বলা যায় না, স্কলার বলা যায় না, তো পাণ্ডিত্য এটা খুব বিশদ একটা ব্যাপার, বিশাল একটা ব্যাপার। তো তিনি তার ইন্তেকালের তারিখটা পর্যন্ত কোরআনের আয়াত থেকে তিনি আবজাদের মাধ্যমে তিনি লিখে দিয়ে গেছেন, আর ঠিক সেম মানে হিজরি সনে সেম তারিখে সেম সময়ে এক মিনিটও আগে পড়ে না তিনি এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, অর্থাৎ পর্দা করেছেন। সুবহানাল্লাহ, আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ইলিমের দৌড় কেমন ছিল, এটা তো গেল সংখ্যাতত্ত্ব এর ব্যাপারে, ইলমে আবজাদের ব্যাপারে। আসুন এখন আমরা ইলমে শায়রির ব্যাপারে কিছুটা আলোকপাত করি। ইলমে শায়রির ব্যাপারে যখন আলা হযরতের কথা চলে আসে, তখন মানুষের সুরের মূর্ছনায় যখন হৃদয়ে দুলতে থাকে, এই হৃদয়ের তালে তালে মানুষের দেহ দুলতে থাকে, দেহের তালে তালে মানুষের হৃদয়ও দুলতে থাকে। আর আলা হযরত দুলিয়েছেন, কিসে দুলিয়েছেন, ইশকে রসুলের মধ্যে, নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসার সুধা জাম পান করিয়েছেন উম্মতে মুহাম্মাদিকে, যে নবীর প্রেম কাকে বলে, ইশকে রসুল কাকে বলে। আজকে আমরা ভালোবাসা এবং ইশক এরও ডেফিনেশন ইনশাআল্লাহ তাআলা জানবো, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন বিটুইন ভালোবাসা অ্যান্ড ইশক, অর্থাৎ ইশক কী জিনিস, ভালোবাসা কী জিনিস, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। যেমন সবাই নবীকে আমরা ভালোবাসি, সবাই কিন্তু নবীকে ভালোবাসি, ভালোবাসার দাবি আমরা সবাই করি। কেউ যদি কাউকে প্রশ্ন করে, ডু ইউ লাভ আওয়ার বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এভরি ওয়ান সেজ দ্যাট ও ইয়ে আই মাস্ট লাভ আওয়ার বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, অবশ্যই আমি ভালোবাসি আমার নবীকে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, তুমি কি আশিকে রাসূল, আর ইউ দ্য ডিভোটি অফ বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, দেন এভরি ওয়ান হ্যাভ টু বি স্টপড, থামতে হবে, তাকে ভাবতে হবে যে আমি ভালো তো বাসি কিন্তু ইশক এখনো করতে পেরেছি কিনা এটা আমার সন্দেহ আছে, আমি আশিক হতে পেরেছি কিনা সন্দেহ আছে। কাজেই আসছি সেই সম্পর্কে চমৎকার একটি ঘটনা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। জানি না আজকে সময় কতটুকু আমি পাবো, তারপরও চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য ইনশাআল্লাহ কিছুটা টাচ দেওয়ার জন্য। একদা নানপাড়া প্রশাসনের, অর্থাৎ হিন্দের মধ্যে উত্তরপ্রদেশের নানপাড়া প্রশাসনের, ইউপি রাজ্যের উত্তরপ্রদেশের নানপাড়া প্রশাসনের নবাবের প্রশংসা ও গুণকীর্তনে তৎকালীন কবি ও সাহিত্যিকগণ অনেক কবিতা রচনা করেছেন। অনেক সময় হয় না যে রাজা বাদশাহ শাসক তাদের গুণগান তাদের প্রশংসা অনেক কবি সাহিত্যিকরা করে থাকে, কেন করে থাকে, কিছু উপঢৌকন, কিছু উপহার, কিছু মালে গনিমত পাওয়ার জন্য প্রশংসা করে থাকে, করতো এক সময় রাজা বাদশাহদের নবাবদের। তো কিছু লোক এসে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইকে নবাবের প্রশংসায় কিছু না কিছু কবিতার পঙ্ক্তি লেখার জন্য অনুনয় বিনয় করতে লাগলো, যে হুজুর কিছু লেখেন অমুক নবাবের সানে, অমুক নবাব সাহেবের সানে কিছু লেখেন, আর লিখলে আপনি কি হবে, আপনি বাদশার সুনজরে পড়বেন, নবাবের সুনজরে পড়বেন, সেখানে আপনিও কিছু উপঢৌকন পাবেন, কিছু উপহার পাবেন। তদুত্তরে আমার আলা হযরত কি বললেন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদের আবেদনের উত্তরে একটি নাতে রসুল লিখে ফেললেন, সুবহানাল্লাহ, একটি নাতে রসুল লিখলেন যার প্রথম চয়ন হলো ও কমালে হুসনে হুজুর হে, সুবহানাল্লাহ, ও কমালে হুসনে হুজুর হে কে গুমান নকশে জাহান নহীঁ, ইহি ফুল খার সে দূর হে ইহি শমা হে কে ধোঁয়া নহীঁ। এই কালাম তিনি লিখলেন যার অর্থ এর সৌন্দর্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সৌন্দর্য, দ্য গ্ল্যামার, দ্য বিউটিফিকেশন, দ্য রেডিয়েন্ট অফ আওয়ার বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সৌন্দর্য উৎকর্ষতা এমন যে এতে কোনো ধরনের কোনো অপূর্ণতা থাকা তো দূরের কথা, কোনো অপূর্ণতার কল্পনাও করা যায় না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গ্ল্যামার, তার সৌন্দর্য, তার লাবণ্য, কি বলি আমরা, সুদর্শন বলি, এটা এতটাই পারফেক্ট ছিল, এতটাই পরিপূর্ণ ছিল যে সেখানে অপূর্ণতার কথা কল্পনাই করা যায় না, সুবহানাল্লাহ। দ্বিতীয় লাইনে উদ্দেশ্য হলো, সাধারণত ফুলের সাথে কাঁটাও থাকে, ফুলের সাথে কি থাকে, থর্ন থাকে, কাঁটা থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের বাগানের এমন ফুল যাতে কোনো কাঁটা নেই, কোনো কাঁটা নেই, এই ফুলের মাঝে কোনো কাঁটা নেই, ঘ্রাণই ঘ্রাণ, সৌরভই সৌরভ, সুবহানাল্লাহ। তিনি প্রদীপ যাতে কোনো ধোঁয়া নেই, তিনি এমনই প্রদীপ, পৃথিবীর যে কোনো প্রদীপের কি আছে, ধোঁয়া আছে, কিন্তু রিসালাতে মুআব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এমনই প্রদীপ, এমনই ল্যাম্প যার কোনো ধোঁয়া নেই। এই কালামের শেষ চরণে নানা পাড়া প্রশাসনের নবাবের প্রশংসায় কবিতা না লেখার মহিমান্বিত এবং ইশক ও ভালোবাসায় নিমজ্জিত কারণ হিসাবে তিনি বর্ণনা করেন যে করু মদহে আহলে দুওয়াল রজা পড়ে ইস বলা মে মেরি বলা মে গদা হুঁ আপনে করিম কা মেরা দিন পারায়ে না নেহি। অর্থাৎ হে রাজা, আমি কি সম্পদশালী দুনিয়ার নবাব এবং শাসকদের প্রশংসা ও তোষামত করব? নিজেকে উল্লেখ করে বলছেন আলা হজরত যে আমি কি দুনিয়ার কোনো রাজা বাদশাহ কিংবা নবাবের আমি প্রশংসা করব, তোষামত করব? এটা কখনোই হতে পারে না। সম্পদশালীদের তোষামত করা একটি বালা, অর্থাৎ বিপদ, মুসিবত। আর এই বালায় আমার দ্বারা তো হতেই পারে না। আর পরবর্তী চয়নে তিনি বলেন, আমি তো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের ভিখারি, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারের ভিখারি। আমার ধর্ম রুটির টুকরো নয়, আমার দিন রুটির টুকরো নয় যে যেদিকে সম্পদ দেখব সেদিকেই ঝাঁপিয়ে পড়ব। অনেক এমন আছে না রিলিজিয়ন, হ্যাঁ, সম্পদ দেখলে ধর্ম পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, ধর্মান্তর হয়ে যায় মানুষ। কিন্তু আল্লাহ হাজরাত বলছেন আমার দিন, আমার ধর্ম কোনো রুটির টুকরো না যে আমি সম্পদ দেখলেই কি করব, ঝাঁপিয়ে পড়ব। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাক আমাদেরকেও আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ন্যায় আত্মসম্মান নসিব করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্ণনাকৃত ঘটনা থেকে জানা গেল যে আল্লাহওয়ালারা দুনিয়ার তোষামত চাটুকারিতা করেন না। কেননা সম্পদশালীদের তোষামত তো তারাই করে যারা দুনিয়ার নিকৃষ্ট সম্পদ লাভের লালসা করে। আর আল্লাহওয়ালারা তো অল্পে তুষ্টির অমূল্য সম্পদে সম্পদশালী হয়ে থাকেন। আল্লাহওয়ালাদের দৃষ্টি সম্পদশালীদের সম্পদের প্রতি নয়, বরং আল্লাহওয়ালাদের আল্লাহ পাকের রহমতের প্রতি ভরসা হয়ে থাকে। আল্লাহওয়ালাদের অন্তর আল্লাহ পাকের ভালোবাসা এবং রাসূলের ভালোবাসায় আবাদ হয়ে থাকে। মনে রাখবেন, সম্পদশালীদের চাটুকারিতা করা, তাদের তোষামত করা শরীয়তের দৃষ্টিতে কঠোরভাবে নিষেধ ও দিনের জন্য ক্ষতিকর বলা হয়েছে। আসুন তোষামদের নিন্দায় দুটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। নাম্বার এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন, যখন কেউ কোরআন পাঠ করল এবং আমলদার আলিম হল, অতপর বাদশাহের দরজায় তার চাটুকারিতা করল এবং তার সম্পদের লালসা এলো, তবে সেই বাদশাহের গুনাহের সমান দোজকের আগুনে প্রবেশ করল। সেই বাদশার যত গুনাহ হবে, যেই গুনাহের কারণে সে দোজকে প্রবেশ করবে, সম গুনাহের অধিকারী হয়ে সেই প্রশংসাকারীও চাটুকারিতাকারীও কি করবে, সেই জাহান্নামে প্রবেশ করবে। নাম্বার দুই, আল্লাহ নবী আরও ইরশাদ করেন, মমিন তোষামতকারী নয়। মমিন কি নয়? তোষামতকারী নয়। হে আশিকানে রসুল, জানা গেল ধনীদের সাথে এরূপ সম্পর্ক রাখা যাতে দিন ও আত্মসম্মানের সমঝোতা করতে হয় তা ভালো নয়, তবে নেকির দাওয়াত দেওয়ার জন্য তাদের নিকট অবশ্যই যাওয়া উচিত। আল্লাহ পাক একনিষ্ঠতার সাথে দিনের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদারি চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে এই দুনিয়ার মধ্যে প্রতি 100 বছরে মুজাদ্দিদ পাঠিয়েছেন, যারা সংস্কারক। দিন যখন হক আর বাতিলের মধ্যে মিশ্রিত হয়ে গেছে, সত্য আর মিথ্যার মধ্যে যখন মিশ্রিত হয়ে গেছে, তখন মুজাদ্দিদে আলফে সানি আলা হজরত ইমাম আহমেদ রাজার ন্যায় এমন মুজাদ্দিদ দুনিয়ার বুকে এসেছেন এবং দুধ থেকে পানিকে আলাদা করে দিয়েছেন, অর্থাৎ হক থেকে বাতিলকে পৃথক করে বুঝিয়ে দিয়েছেন, দিস ইজ দ্য রং অ্যান্ড দিস ইজ দ্য রাইট, এটা হচ্ছে সঠিক, এটাই হচ্ছে দিন, আর এটা হচ্ছে বেঠিক, এটা হচ্ছে ভুল, অন্যায়, পথভ্রষ্টতা, আর এটাই হচ্ছে বাতিল, বুঝিয়ে দিয়েছেন তারা। তো কাজেই আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন মুজাদ্দিদ যিনি শের ও শায়েরির মাধ্যমে যখন দেখা গেল এই ভারতবর্ষে মানুষকে সুকৌশলে ইশকে রাসূল থেকে নবীর ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির আগমন হলো এবং মানুষের মাঝে ইশকে রাসূল এবং নবী প্রেমের প্রদীপ তিনি জ্বালিয়ে দিলেন। শের ও শায়েরির মাধ্যমে তার বিখ্যাত কাব্যগ্রন্থ, অনবদ্য কালজয়ী কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিস, যা পুরো বিশ্ব বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, যেই কাব্যগ্রন্থের মাঝে দুনিয়াবী কোনো কবিতা নেই, কোনো বাদশাহের শানে নেই, দুনিয়াবী কোনো রাজা বাদশার শানে নেই, বরং সেখানে লেখা আছে হামদ এবং রাসুলের, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণগান, অর্থাৎ নাতে রাসুল এই হাদায়েকে বখশিসের মধ্যে আলা হযরত লিখেছেন। ঠিক তেমনি যেমন যুগে যুগে প্রত্যেক কবি চন্দ্রকে চাঁদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের সৌন্দর্যের সাথে তুলনা করেছে, সবাই কিন্তু সৌন্দর্যের সাথে তুলনা করেছে। সাধারণত শায়েরগণ চাঁদের সৌন্দর্যের কথা বলে থাকেন, কিন্তু তারা চাঁদের মধ্যে যে কলঙ্ক রয়েছে, কালো দাগ রয়েছে, সেই ছোপগুলো উপেক্ষা করে থাকেন, অর্থাৎ চাঁদের মধ্যে যে কলঙ্ক রয়েছে সেই কলঙ্কের কথা কবি সাহিত্যিক কখনো উল্লেখ করে না, কারণ সেটা চাঁদের কলঙ্ক, এটা হচ্ছে একটা মাইনাস পয়েন্ট। কারণ চাঁদের প্রশংসা করা হয়, অনেকে মাযাল্লাহ নিজের যারা প্রিয়জন থাকে, যে সম্পর্ক আমরা শরীয়তের ভাষায় বলি অবৈধ, সেই সম্পর্কে দেখা যায় প্রিয়জনকে চাঁদের সাথে তুলনা করে, প্রিয়তমাকে চাঁদের সাথে তুলনা করে। হ্যাঁ, স্ত্রীকে যদি করে, বিবাহিতা স্ত্রীকে যদি করে, সেক্ষেত্রে এটা বৈধ, তার প্রশংসা করলো চাঁদের সাথে। অর্থাৎ বলতে চাচ্ছি যে চাঁদের যে প্রশংসা করা হয় সেটা পজিটিভলি করা হয়, চাঁদের মধ্যে যে কালো দাগ রয়েছে সে সম্পর্কে উল্লেখ করেন না কবি সাহিত্যিকগণ। কিন্তু কোরবান যান আলা হযরতের প্রতি, যা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহ ইশকের আলোকে বলেন চাঁদের উপর কালো দাগ কেন, চাঁদের উপর কালো দাগ কেন, তিনি বলেন বরকে অঙ্গুস্ত নবী চমকি থি উস পর এক বার আজ তক হ্যায় সিনায়ে মুহ মে নিশানে সুখতা। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুবারক হাতের নুরারি আঙুল একবার প্রজ্জ্বলিত চাঁদের উপর পড়ল, কিন্তু আজ পর্যন্ত চাঁদের বুকে পুড়ে যাওয়ার সেই চিহ্ন আছে, পুড়ে যাওয়ার সেই চিহ্ন আছে, সেই চিহ্ন এখনো চাঁদের বুকে বিদ্যমান। নাম্বার দুই, অতঃপর আরেকটি পঙ্ক্তিতে চাঁদকে এই দাগ মিটানোর পদ্ধতিও আলা হযরত বলে দিয়েছেন। কিভাবে বলে দিয়েছেন? আলা হযরত বলছেন কাসিদায়ে মিরাজের মধ্যে, সিতম কিয়া কাইসে মত কটি থি, সিতম কিয়া কাইসে মত কটি থি কমর ও খাক উনকে রাহ গুজর কি, উঠানা লায়া কে মলতে মলতে ইয়ে দাগ সব দেখতা মিটে থে। অর্থাৎ হে চাঁদ, তোমার জ্ঞানে কি লোপ পেয়েছিল যে এত বড় অন্যায় করে ফেলেছো, যখন মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আসমানের পরিভ্রমণের জন্য তশরীফ নিয়ে গেলেন, তখন তার গমন পথের মাটি নিয়ে যেতে, তার গমন পথের যে পথ দিয়ে তিনি গেছেন সে গমন পথের একটু মাটি নিয়ে যেতে এবং নিজের দাগের উপর মর্দন করে নিতে, মালিশ করে নিতে, প্রলেপ দিয়ে দিতে, তোমার সেই মাটি প্রলেপ দেওয়ার কারণে তোমার সমস্ত দাগ দূর হয়ে যেত। আরেক জায়গায় আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি চাঁদকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শৈশবকালের খেলনা বলে অবহিত করেছেন, যাতে এই হাদিসে পাকের দিকে ইশারা রয়েছে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমাকে তো আপনার নবুয়তের নির্দেশনা বলি দিন ইসলাম কবুল করার দাওয়াত দিয়েছে, আমি দেখলাম আপনার দোলনায় চাঁদের সাথে কথা বলতেন, আমি দেখলাম আপনি দোলনায় কি করতেন, চাঁদের সাথে কথা বলতেন, চাঁদ সেদিকেই ঝুঁকে যেত যেদিকে আপনার আঙুল ইশারা করত। অর্থাৎ আপনার শৈশবকালে আপনার আঙুল যেভাবে দোল খেত, কখনো ডানে কখনো বামে, চাঁদও কি করত, ডানে বামে দোল খেত। তাই আলা হজরত বলেন, কি বলেন, চাঁদ ঝুঁক জাতা জিধর উঙ্গলি উঠাতে মেহদ মে, চাহি চলতা থা ইশারোঁ পর খিলোনা নূর কা। অর্থাৎ আকাশের চাঁদ আর একটি মদিনার চাঁদ, অর্থাৎ এক হচ্ছে আকাশের চাঁদ আর এক হচ্ছে মদিনার চাঁদ। আল্লাহ হযরত এখানে বলছেন আরেক পংক্তিতে, যার অর্থ কিছুটা এরকম যে আকাশের চাঁদও আলো বিকিরণ করে। আকাশের চাঁদ কি করে? আলো বিকিরণ করে। মদিনার চাঁদও নূরের খায়রাত বণ্টন করে। আকাশের চাঁদ যে আলো দেয় তা এক দুই প্রহরের জন্য, ক্ষণিকের জন্য, প্রথম প্রহর দ্বিতীয় প্রহর, এরপরে চাঁদ কি হয়, নিষ্প্রভ হয়ে যায়। সূর্যের আলোর কারণে চাঁদ আর দেখা যায় না, বিলীন হয়ে যায়, ম্লান হয়ে যায়। আকাশের চাঁদ যে আলো দেয় তা এক দুই প্রহরের জন্য, আর মদিনার চাঁদ যদি নূরের, মদিনার চাঁদের নূরের ঝলক যদি কারো ওপর পড়ে, তার দুনিয়া ও আখেরাত উভয় জগতই আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই অপর এক জায়গায় নূরের খায়রাত নেয়ার প্রত্যাশায় আলা হযরত আরজ করছেন। কি আরজ করছেন? চমক তুজসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। সুবহানাল্লাহ। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রতিটি কাব্যিকতা, শের ও শায়রি কোরআন ও হাদিসের আলোকে কি রচিত। আলা হযরতের শের ও শায়রি আপনি দেখবেন হয় কোনোটা কোনো না কোনো আয়াতে করিমা অথবা কোনো না কোনো হাদিসের বাক্যের সাথে সংশ্লিষ্ট। তার নাতিয়া কালাম আপনি পড়লে দেখবেন তার মধ্যে হাদিসের ঝলক আছে, কোরআনের আয়াতের ঝলক আছে। আর আলা হযরত কখনো, যেমন প্রচলিত দুনিয়াবি যারা কবি কবিতা লেখে তার মধ্যে কত মিথ্যাচার কত কুফুরি কালাম যুক্ত থাকে, কিন্তু আমার আলা হযরতের প্রতি কুরবান যান। সুবহানাল্লাহ। একবার এক লোক এলেন, তার এই ঘটনা থেকে বোঝা যায় যে আলা হযরত কেমন শের ও শায়রি করতেন। সেই শের ও শায়রির মধ্যে সত্যতার নিরিখে, সত্যতার ভিত্তিতে তার কাব্যিকতা কেমন ছিল এই ঘটনার দ্বারা প্রতীয়মান হয়। একবার এক ব্যক্তি এসে বললেন যে হুজুর, আমি সংক্ষিপ্তভাবে বলছি, একটু দেখে দেন যে আমার এটা ছন্দ ঠিক আছে কিনা, কাব্যিকতা ঠিক আছে কিনা। সেখানে কিছুটা এমন লেখা ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপ কি ইয়াদো মে না মুঝে নিন্দ আতি হ্যায় না ভুক আতা হ্যায়, মানে আপনার স্মরণে আমার আহারও নেই, নিদ্রাও নেই, হ্যাঁ আমি ব্যাকুল হয়ে আছি আপনার ভালোবাসায়, আপনার বিচ্ছেদে বিরহ বেদনায় আমি খুব ব্যাকুল। আলা হযরত দেখে তাকে বললেন যে তুমি যা লিখেছ যদি তোমার অন্তরে তা থাকে তাহলে তো কোনো কথা নেই, আর যদি না থাকে তাহলে তুমি মনে করে নাও কার সামনে তুমি লিখেছ, যিনি অন্তরের প্রতিটি হৃদ স্পন্দন সম্পর্কে যিনি ওয়াকিফ হাল রয়েছেন, মমিনের, যে নবী হচ্ছেন মমিনের কলবের চেয়েও নিকটে, যে তুমি কার সামনে লিখেছ সেটা যদি মিথ্যা পর্যবসিত হয়, তুমি শের ও শায়রি তো লিখেছ। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম আসে না, নিদ্রা আসে না, আমার ক্ষুধা লাগে না আপনার বিরহে, এটা যদি সত্যি না হয় তাহলে তুমি মিথ্যাচার করেছ নবীর সামনে, আর যদি সত্যি হয় তাহলে তো কোনো কথাই নেই। আলা হযরত কেমন তিনি কাব্যিকতা করেছেন, তিনি নাতে রসুল লিখেছেন, নাতিয়া কালাম তিনি লিখেছেন, কাব্যিকতা তিনি করেছেন কতটা সত্যতার ভিত্তিতে। এক জায়গায় তিনি লিখেছেন তার কালামের মধ্যে, ফিরে দেখা দেব রুখ এ মেহরে ফরোজা হম ইয়াদ মে জিসকি নেহি হোশ তনো জা হম, ইয়া রাসূলুল্লাহ ফির দেখা দে ও রুখ, ইয়া রাসূলুল্লাহ আপনার সেই নূরানি চেহারা রুখসার রুখ আবারও দেখিয়ে দিন, অর্থাৎ যা আপনি স্বপ্নে আমাকে দেখিয়েছেন, দিদার করিয়েছেন, সেই নূরানি চেহারা ফির দেখা দে ও রুখ এ মেহরে ফরোজা হম, ইয়াদ মে জিসকি নেহি হোশ তনো জাহাম, মানে যার স্মরণে আমার হোশ থাকে না, আমি বেহুশ হয়ে যাই, যখন স্মরণে আসে ওই চেহারার কথা, যখন স্মরণে আসে আমি নিজের মধ্যে থাকি না, আত্মহারা হয়ে যাই। কেমন শেরো শায়রি করেছেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহ। তো কাজেই আসুন এই আলা হযরতের যে কাব্যিকতা, যে কালাম রয়েছে, এগুলোকে আমরা ইনশাআল্লাহ তাআলা পড়ব। কেননা আলা হযরতের কালামের এক একটা ওয়ার্ডের অর্থ জানার জন্য এমন এমন কঠিন কঠিন শব্দ সেখানে আছে যে ওলামায়ে কেরাম কি করেন, লোগাত নিয়ে বসেন, অভিধান নিয়ে বসেন, তার অর্থ জানার জন্য ডিকশনারি নিয়ে বসেন, না হলে সেই কালামের অর্থ পর্যন্ত জানা যাবে না। এমন এমন কঠিন কঠিন শের ও শায়রির শব্দ তিনি নিয়ে এসেছেন, কখনো ফার্সি শব্দ, তো কখনো আরবি শব্দ, তো কখনো হিন্দি শব্দ, কখনো গুজরাতি শব্দ, এইভাবে তিনি বহু ভাষার সংমিশ্রণে তিনি কালাম রচনা করেছেন। একবার তো এক কালাম তিনি এমনভাবে রচনা করেছেন কোনো একজনের অনুরোধে, লামিয়াতি নাজিরুকা ফি নাজারিন, এই যে কালামটা চারটা ভাষায়, আরবি, ফার্সি, উর্দু আর হিন্দি, এই চারটা ভাষায় তিনি এই কালামটা পড়েছেন, বিশ্ববিখ্যাত এই কালাম, অনেক শায়ের এই কালাম পড়ে থাকেন। তো কাজেই আলা হযরত রহমতুল্লাহি তাআলার যে কাব্যিকতার যে জ্ঞান ছিল খুবই গভীর ছিল, সুগভীর, বরং গভীর থেকে গভীরতর। আলা হযরত রহমতুল্লাহি তাআলার আমি বলবো না যে তার অসীম জ্ঞান ছিল, হ্যাঁ, অসীম জ্ঞানের মালিককে একমাত্র আল্লাহ তাআলা, অসীম জ্ঞানের মালিক, কিন্তু সেই অসীম জ্ঞানের মাঝে যে সীমাবদ্ধতা রয়েছে মানুষের জন্য, মখলুকের জন্য একটা সীমা রয়েছে, না লিমিটেশন রয়েছে মখলুক, সেই সীমাবদ্ধতার মাঝে, সীমার মাঝেও অসীম ছিল আমার আলা হযরতের জ্ঞান। সীমার মাঝে অসীম তুমি, সীমার মধ্যেও তার জ্ঞান অসীম ছিল। অর্থাৎ ইলমে গায়েবের যে ব্যাপারটা, যেমন আলা হযরত রহমতুল্লাহি তাআলার কিতাবে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূলকে কতটুকু জ্ঞান দান করেছেন, একটা ইয়ের ব্যাপারে ধারণা দিক দিতে গিয়ে যে আল্লাহ তাআলার জ্ঞানকে যদিও একটা সীমাবদ্ধ করা যায় না, সাগরেরও একটা সীমা আছে, সাগরও তো দেখতে মানে কুল কিনারা নেই, কোনো কুল পাওয়া যায় না, জাহাজ চলছে তো চলছেই মাসের পরে, তারপরেও একটা কুলে গিয়ে এক সময় ভিড়ে, পৃথিবী লিমিটেড, এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে সেই সমুদ্রের মাঝে যদি বৃদ্ধাঙ্গুলি ডুবিয়ে যদি ওঠানো হয়, এর মাঝে যতটুকু পানি লেগে থাকে সেই সমপরিমাণ জ্ঞান আল্লাহর রসুলকে দান করা হয়েছে। আবার সেই আল্লাহর রসুলের ওই জ্ঞানকে যদি সমুদ্র তুল্য করা হয়, সমুদ্র মনে করা হয়, সেই সমুদ্রের মাঝে যদি আবার বৃদ্ধাঙ্গুলি ডুবানো হয়, তার মধ্যে যতটুকু পানি উঠে আসে সেই জ্ঞান দান করা হয়েছে উম্মতে মুহাম্মাদীকে। এবার চিন্তা করে দেখেন, অর্থাৎ সীমার মাঝে অসীম তুমি, সীমাবদ্ধতার মাঝেও যেন অসীমত্ব রয়েছে, সুবহানাল্লাহ। তো কাজেই আলা হযরত রহমতুল্লাহি তাআলার এই যে কালাম আমরা এতক্ষণ শুনলাম, নাতিয়া কালামের পংক্তি, আমরা ইনশাআল্লাহ তাআলা, আপনারা যারা এখানে তোলাবায়ে কেরাম রয়েছেন, তালিবে ইলম রয়েছেন জামিয়াতুল মদিনার, অনেকে শিক্ষক রয়েছেন, মাদানী রয়েছেন, তো আপনারা পড়েন সবসময়, আমি জানি হাদায়েকে বখশিস এমনই এক যা ইশকে রাসুলকে, নবীর প্রেমকে, নবীর ভালোবাসাকে বাড়িয়ে দেয়, বহু গুণে বাড়িয়ে দেয়। যারা একবার এর মজা পেয়েছে, একবার এর স্বাদ পেয়েছে, তারা কখনো এই হাদায়েকে বখশিস থেকে বিমুখ হয় না, তারা পড়তেই থাকে। আর এটা পড়ার জন্য প্রথমত তো উর্দু ভাষার জ্ঞান লাগবে, কেননা এখনও বাংলা অনুবাদ হয়েছে বোধ হয় ব্যাখ্যাটা হাদায়েকে বখশিসের, বাজারে হয়তো পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এটা যদি আমরা পড়ি আমাদের লাভ কি, ইশকে রাসুল বাড়বে, নবীর প্রতি ভালোবাসা বাড়বে, নবীর প্রতি ভালোবাসা যদি না থাকে সার শূন্য, সব শূন্য। তাই আমি মাঝে মাঝে বলি যে আমলে যদি একটু ঘাটতি হয়, আমলে যদি একটু ঘাটতি হয়, তবু কিয়ামতের দিন বান্দা তরি পার হয়ে যাবে, পেরিয়ে যাবে বান্দা, তরি পার হয়ে যাবে, কিন্তু আদবে যেন ঘাটতি না হয়, কখনো যেন আদবে ঘাটতি না হয়। ইবলিসের ইলমের অভাব ছিল, তাজুল কি মালাইকা, মুআল্লিমুল মালাইকা কি ছিল, শিক্ষক ছিল, আপনারা তো জানেন, জ্ঞানের কোনো অভাব ছিল না, আমলেরও কোনো অভাব ছিল না। বলা হয়ে থাকে যে তার সিজদাকে যদি জমিনের বুকে যদি বিছিয়ে দেয়া হয় পিঁপড়া চলারও, কিন্তু সে মরদুদ হলো কেন, অভিশপ্ত হলো কেন? আদবের কারণে, আদবের ঘাটতির কারণে। বেআদব বেনসিব, বা আদব বা নসিব, সৌভাগ্যবান তারাই যাদের মধ্যে শিষ্টাচার রয়েছে। যাদের মধ্যে শিষ্টাচার নেই, বেআদব, এদের মতো হতভাগা আর দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবান, দোয়াও করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কখনো বেয়াদবি থেকে যেন আমাদেরকে দূরে রাখেন আল্লাহ তাআলা। মাহফুজ সদা রাখনা সাহা বেআদব সে আর মুঝসে ভি সরজদ না কভি বেআদবি হো। ইয়া রাসূলুল্লাহ, মাহফুজ সদা রাখনা সাহা, ইয়া রাসূলুল্লাহ আমাকে সব সময় সুরক্ষিত রাখবেন বেআদব সে, বেয়াদবদের থেকে, যারা বেয়াদব, যাদের মাঝে কোনো আদব নেই, শিষ্টাচার বর্জিত, তাদের থেকে আমাকে সবসময় সুরক্ষিত রাখবেন। অতপর কি বলছেন, আর মুঝসে ভি সরজদ না কভি বেআদবি হো, যে আমার দ্বারা জানতে তো নাই, নোয়িংলি তো নাই, না দানিস্তা গৈর দানিস্তা অনজানে মে ভি বেআদবি না হো, অজান্তেও যেন আমার দ্বারা বেয়াদবি না হয়ে যায়। জানতে তো নাই, আমি তো করবই না জানতে, জানা সত্ত্বে অজান্তেও যেন আমার দ্বারা বেয়াদবি না হয়ে যায়। এটা অনেক বড় দোয়া, আমাদের সবার করা উচিত। বড়দের সম্মান, আলিম ওলামায়ে কেরামের সম্মান, পীর ও মুর্শিদের সম্মান, মাশায়েখে কেরামের সম্মান, বুজুর্গানে কেরামের সম্মান, মাতা পিতার সম্মান, শিক্ষকের সম্মান, বয়োজ্যেষ্ঠদের সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। এর মধ্যে কোনো ক্ষয় হবে না, কোনো লয় হবে না সম্মানের মাঝে। হ্যাঁ, বেয়াদবি যদি করি তাহলে এর মাঝে অনেক কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের সৌন্দর্যের কারণে, রূপের কারণে, লাবণ্যের কারণে কিন্তু জান্নাতে যাবে না এই মাটির দেহ। কিসের কারণে যাবে? আদবের কারণে, আমলের কারণে, আখলাকের কারণে জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাদের সকলকে বুজুর্গানে কেরামের আদব তাজিম করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকেও সেই শিক্ষা দেওয়া উচিত। যারা মা বাবা আমরা রয়েছি, এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছি, শুনছি, আমাদের উচিত আমরা যেন সন্তানকেও শিষ্টাচারের ব্যাপারে আমরা নীতি নৈতিকতার শিক্ষা, মোরাল টিচিংটা যেন আমরা দিই। আজকাল মোরাল টিচিংয়ের খুবই অভাব। নৈতিকতা যেন উঠেই যাচ্ছেন সমাজ থেকে, শুধু পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নয়ে ধন হলে প্রয়োজন। এখন সব পুঁথিগত বিদ্যার পিছনেই ছুটছি আমরা। আদব, আখলাক, সৌজন্য, শিষ্টাচার, এগুলো থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। একসময় যখন ছোট ছিলাম, দেখতাম কোনো মুরব্বী এসে গাড়িতে উঠলে, যারা স্টুডেন্ট থাকতো, কম বয়সী থাকতো, যুবক থাকতো, এরা উঠে যেত, আঙ্কেল এখানে বসেন, হুজুর এখানে বসেন, উঠে যেত। এই যে শিষ্টাচার, এই যে আদব, এটা দেখতাম। কিন্তু এখন খুবই, মানে কশিনকালে, কি বলবো, কদাচিৎ চোখে পড়ে, খুব কম, ভেরি রেয়ার ইন নাম্বার নাও ডেজ, আমি দেখা পড়ে না আমার চোখে। বসে থাকে, দাড়ি সাদা, শুভ্র দাড়ি, দাঁড়িয়ে আছে হ্যান্ডেল ধরে, হেডফোন লাগিয়ে, যুবক, একটা ব্যাগ, বোঝাই যায় স্বভাবত স্টুডেন্ট, শিক্ষার্থী। তো আমি মনে মনে ভাবি যে হেডফোনের পাশাপাশি চোখেও যদি কোনো পট্টি থাকতো, যে আমি অন্ধ, কানে বধির, মানে আমি দেখিও না, আমি শুনিও না কে এসে দাঁড়িয়েছে। তো আমার কাছে মনে হয় যে কানে যখন লাগিয়েছি দুইটা, তো চোখেও যদি এরকম কিছু একটা থাকতো সিস্টেম, আমি তো দেখছি আমার সামনে বুজুর্গ দাঁড়িয়ে আছেন, শুভ্র দাঁড়ি, বাবার বয়সে, দাদার বয়সে, একটু সম্মান দেই না? দিলে কি হবে? সম্মান পাওয়া যাবে। আজকে মানুষ সম্মান পাচ্ছে না কেন? সম্মান না করার কারণে। সম্মান করলে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমি যদি কাউকে সম্মান দেই, কেউ আমাকে সম্মান করবে। ইফ ইউ রেসপেক্ট সামওয়ান এলস, ইউ উইল বি রেসপেক্টেড বাই সামবডি এলস। আপনি কাউকে সম্মান করবেন তো কারো দ্বারা আপনি সম্মানিত হবেন, সম্মান করবেন না সম্মানিত হবেন না। আন্ডারস্টুড? ভেরি ইজি। এই সূত্র মিলানোর জন্য কোনো বড় পণ্ডিত হওয়ার দরকার নেই। কামা তাদিন ও তুদান, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছি না, আদব শিক্ষা দিচ্ছি না, তাই বৃদ্ধ বয়সে এখন বৃদ্ধাশ্রম, আগে ছিল না, আমাদের ছোটবেলায় বৃদ্ধাশ্রম, ওল্ড হাউস নামে কোনো হাউসই ছিল না, বৃদ্ধাশ্রম ছিল না, শুনিনি ওল্ড হাউস কাকে বলে। ছোটবেলায় যদি কেউ ওল্ড হাউস বলতো মনে করতাম পুরাতন কোনো বাড়ি, পরে যখন বয়স হলো বুঝলাম যে না, এটা পুরাতন বাড়ি না, এরা পরিত্যক্ত কোনো বাড়ি না, পুরাতন কোনো বাড়ি না, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম, যেখানে বৃদ্ধারা থাকে। কতজন অভিমত দেয়? ছেলে আছে? হ্যাঁ আছে। কোথায়? বিদেশে। কি করে? যাক, পেশা আর বললাম না। সমাজে প্রতিষ্ঠিত, অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বড় বড় ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে কুকুরের জায়গা আছে, শুধু জায়গা নেই মা বাবার, অ্যালসেশিয়ান কুকুর আছে, হ্যাঁ, দামি দামি বিড়াল আছে, সবার জায়গা হয় ফ্ল্যাটে, কিন্তু বৃদ্ধ মা বাবার জায়গা হচ্ছে না। তো ল্যাকিংটা কোথায়? হোয়াটস দ্য রিজন? কখনো আমরা ফাইন্ড আউট করেছি যেটার কারণ কি? হয়তো আমিও আমার মা বাবার করিনি। কামা তাদিন ও তুদান, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। আসুন না আমরা এখন থেকে নিয়ত করে, জাস্ট মেক ইউর ইন্টেনশন ফ্রম নাও, রাইট নাও, নিজের সন্তানকে শিক্ষা দেই, আদব শিক্ষা দেই, নৈতিকতা শিক্ষা দেই, আর এটাই থেকে যাবে দুনিয়াতে। সর্বোপরি নবীর প্রতি ভালোবাসা। হাদিসে পাকে আছে না যে তোমরা তিনটি বিষয় তোমাদের সন্তানকে শিক্ষা দাও? এক হচ্ছে কোরআনের শিক্ষা, দ্বিতীয়ত নবীর প্রতি ভালোবাসা, তৃতীয়ত আহলে বাইতের প্রতি ভালোবাসা। তিনটি জিনিস তোমরা শিক্ষা দাও। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইচ্ছে তো করে অনেক কথা বলি, সময়ের বাধ্যবাধকতা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, বোঝার তৌফিক দান করুন। আসলে এখানে কাউকে হিট করার জন্য, কাউকে হেয় করার জন্য, কাউকে খাটো করার জন্য বলা নয়, বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন এখান থেকে শিক্ষা অর্জন করি, এখান থেকে যেন আমরা শিখে যাই, এমন যেন না হয় যে বুড়ো বয়সে আমারও ঠিকানা সেই বৃদ্ধাশ্রমে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষের মতো মানুষ হওয়ার, বরং আলোকিত মানুষ হয়ে এই সমাজকে, দেশকে, রাষ্ট্রকে আলোকিত করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।